আজকের কল ইন শোতে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলিস্টদের জবাবের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, প্রভাব ও প্রতিক্রিয়া। আমরা জানি এই নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন। তিনি মোট 538টি ইলেকট্রাল ভোটের মধ্যে 288টি ভোট পেয়ে জয়লাভ করেছেন। 270টি ইলেকট্রাল ভোটের ওই ম্যাজিক সংখ্যা অনায়াসে অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিন্টন 215টি ইলেকট্রাল ভোট পেয়েছেন। সব নির্বাচনী আংকিক হিসেবে ফলাফল নির্ধারিত হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের এবারকার প্রেসিডেন্ট নির্বাচনে যে প্রায় বছরখানিক ধরে প্রচার অভিযান চলল তাতে উত্তেজনা ছিল, যেমন তেমনি খানিকটা তিক্ততাও ছিল। সেই বাছাই পর্বের নির্বাচন বা প্রাইমারি পর্যায় থেকে শুরু করে গতকাল মঙ্গলবার চূড়ান্ত ভোট গ্রহণ পর্যন্ত উত্তাপ ও উত্তেজনা ছিল অনেক। দলীয় সমর্থকরা যেমন নিজের দলের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন, তেমনি তাঁদের রুদ্ধশ্বাস প্রতীক্ষা ছিল ফলাফলের দিকে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের প্রভাব ও প্রতিক্রিয়া। আর আজ আমাদের উত্তরদাতা প্যানেলে রয়েছেন টেক্সাস A&M ইউনিভার্সিটি সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মেহনাজ মমিন। ডক্টর মেহনাজ মমিন, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন স্যাক্রামেন্টো থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু নাসের। ডক্টর আবু নাসের, আপনাকে স্বাগতম। আর স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও লেখক এবং বর্তমানে ওয়াশিংটনে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির ফেলো আসিফ ইমতিয়াজ রবি। আসিফ রবি, আপনাকে স্বাগতম।
আপনাকেও স্বাগতম আনিস ভাই।
ধন্যবাদ। আমরা এবার প্রশ্ন নেব, কিন্তু তার আগে আমাদের সহকর্মী সেলিম হোসেন নিউ ইয়র্ক থেকে সর্বসাম্প্রতিক এই রিপোর্টটি পাঠিয়েছেন, আসুন শোনা যাক রিপোর্টটি।
সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 8ই নভেম্বর যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের সাধারণ ভোটের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল ভোট বা নির্বাচক মণ্ডলী নিশ্চিত করে অনানুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। বিজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে সকল আমেরিকানের প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমেরিকানরা এখন থেকে এই দেশে নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
Every single American will have the opportunity to realize his or her fullest potential. The forgotten men and women of our country will be forgotten no longer.
মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে চাই। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে আমেরিকাকে গ্রেট করার জন্য কাজ করব। ভাষণের শুরুতেই তিনি জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি নিজেও হিলারি এবং তার পরিবারকে অভিনন্দন জানান। ফলাফলের পর কথা হয় কয়েকজন বাংলাদেশি আমেরিকানের সঙ্গে। নিউ ইয়র্কের ব্যবসায়ী আবুল ফজল দিদার বললেন,
আশ্চর্যান্বিত এবং আমরা আশাতীত রেজাল্ট করেছে ট্রাম্প। তো যাই হোক, রেজাল্ট যেটাই হয়েছে, আমরা আশা করি যে ডোনাল্ড ট্রাম্প পুরো কান্ট্রিকে ইউনাইটেড করবে।
সাখাওয়াত বিশ্বাস নামে নিউ ইয়র্ক প্রবাসী এক বাংলাদেশি আমেরিকান বললেন, ফলাফল দেখে মনে হচ্ছে মিডিয়ার জরিপ ভুল ছিল।
আসলে এবারের ইলেকশনটা আমরা যেগুলো আশা করছিলাম এবং যা টিভিতে দেখেছি তার সবকিছু কেমন যেন মনে হচ্ছে উল্টো। কথা এবং কাজের দিকে কোনো কিছু দেখতেছি না এবং মিডিয়াগুলো যেভাবে প্রকাশ করেছিল তার কোনো কিছুই নাই।
মিশুক সেলিম নামে একজন বাংলাদেশি আমেরিকান বললেন, ট্রাম্পকে স্বাগত জানাই, আশা করি সবাই নতুন করে কাজ শুরু করতে পারবো এখন থেকে। ফলাফল ঘোষণার পর ম্যানহাটনের জেকব জেভিট সেন্টারে হিলারি ক্লিন্টনের হেডকোয়ার্টারে হিলারি সমর্থকদের মধ্যে বিষণ্নতা নেমে আসে, আর মিডটাউন ম্যানহাটনের হিলটন হোটেলে ট্রাম্প হেডকোয়ার্টারে চলে উৎসব।
শুনছিলাম আমরা সহকর্মী সেলিম হোসেনের এই রিপোর্ট। এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন নিউ ইয়র্ক থেকেই আকবর হায়দার কিরণ। হ্যালো
আমি বলি, আশা পূর্ণ হলো না। আসলে আমরা গত কালকে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, যারা সাংবাদিকতার সাথে জড়িত। এখানে আমরা সেই জেকব জেবি সেন্টার থেকে শুরু করে তারপরে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গেছি, কথা বলেছি ভোটারদের সাথে।
বলুন আপনার 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 প্রতিক্রিয়া বলুন এখন নির্বাচনের ফলাফলের পরে এবং প্রশ্ন।
আসলে হচ্ছে এটা তো আমরা মানে যাদের সাথে আলাপ হয়েছে বিভিন্ন কেন্দ্রে, মানে দেশি বিদেশি মানে বিভিন্ন ধর্মের বর্ণের, কেউ এটা আশা করেনি আসলে। কারণ কারো কারো মতে একজন ভদ্রলোক বাংলাদেশি আমেরিকান, তিনি 45 বছর আছেন এই দেশে, তিনি বলছেন ওনার এই এই দীর্ঘ প্রবাস জীবনে উনি কখনো এই ধরনের ঘটনা ঘটতে দেখেননি, এই ধরনের প্রার্থীকে আমেরিকান প্রেসিডেন্টের পদে মানে এরকম ব্যবহার কারো কাছে, তিনি তার ভবিষ্যৎ তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আছেন এইরকম ব্যবহার তাদেরকে।
আমরা আমরা আপনার এই উদ্বেগ নিয়েই ডক্টর মেহনাজ মমিনের কাছে যাচ্ছি। ডক্টর মেহনাজ মমিন, এই ফলাফল কতটা প্রত্যাশিত কিংবা অপ্রত্যাশিত ছিল?
ফলাফল তো অনেকখানি অপ্রত্যাশিত। তো ব্যক্তিগতভাবে এই ফলাফলের মানে ফলাফল কেমন লাগলো তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এই সাধারণত আধুনিক যুগে এত অপ্রত্যাশিত ফলাফল দেখা যায় না, কেন এই ফলাফল এত অপ্রত্যাশিত? আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং আপনি যদি তাকান, আমার কাছে মনে হয় যে অনেক বড় একদল ভোটার যাদের অর্থনৈতিক ইনসিকিউরিটি, যেটা রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি বহু যুগ ধরে তারা নিউ লিবারাল পলিসি পারসিউ করে আসছে এবং সেগুলোর দিকে তারা মনোযোগী দেয় নাই, এটা তাদের বিদ্রোহ এবং এটাই এটা তাদের জয়। এবং এটা শুধু অর্থনৈতিক ডিসস্যাটিসফ্যাকশন না, এটা এটার সাথে অন্য অন্য বিষয় আছে, যেমন আপনার আমেরিকা দ্রুত রেশিয়ালি এথনিক্যালি চেঞ্জ হচ্ছে, তো সেটারও সেটা যাতে হতে না পারে বা সেটার সেটারও একটা ব্যাকল্যাশ আছে, এগুলো আছে। কিন্তু সবচেয়ে বড় এই ইলেকশনের যেটা ফলাফল আমার কাছে মনে হয় যে আমাদের তাকাতে হবে যে রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি এদের জন্য এই ফলাফলের প্রতি মানে এই ফলাফলের সামগ্রিক কি কি প্রতিক্রিয়া হবে। কারণ যেভাবে করে আপনার পলিটিক্যাল ক্যাম্পেইন চলে, যেভাবে করে আপনার ডেটা সংগ্রহ করা হয়, যেভাবে করে আপনার ভোটারদের কাছে অ্যাপিল করা হয়, এইবারের ইলেকশন দেখে মনে হচ্ছে যে ওই সব পদ্ধতিগুলোর মধ্যে অনেক বড় ফাঁক ছিল, অনেক বড় গলত ছিল, এবং দুইটা পার্টিরই আমূল পরিবর্তন করতে হবে যদি তারা বেশিরভাগ সংখ্যক আমেরিকানদেরকে তাদের সাথে পেতে চায়।
ধন্যবাদ ডক্টর নাসের।
আপনি জিজ্ঞেস করেছিলেন যে এটা অপ্রত্যাশিত ছিল কিনা, আমার মনে হয় যে একেবারেই অপ্রত্যাশিত ছিল। কারণ আমরা নির্বাচনের আগ দিন পর্যন্ত বা নির্বাচনের দিন পর্যন্ত যতগুলো জনমত জরিপের ফলাফল আমরা লক্ষ্য করেছিলাম, সবগুলো জনমত জরিপেই কিন্তু বলা হচ্ছিল যে হিলারি ক্লিনটন জিতে যাবেন, এবং কিন্তু আলটিমেটলি সেটা হলো না। এর ফলে যেটা হচ্ছে যে যেভাবে জনমত জরিপগুলো করা হয় সেই পদ্ধতিটি নিয়ে এখন প্রশ্ন তোলা হচ্ছে। এবং আপনার আরেকটা বড় দিক হচ্ছে যে এটা অপ্রত্যাশিত এইভাবে যে সাধারণত আমেরিকার নির্বাচনে এরকম ডিভাইসিভ ক্যাম্পেইন এর আগে কখনো হয়নি, এবং জেনারেলি আপনার সবসময় একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়, ডিফারেন্ট আইডিয়া ক্ল্যাশ হয়, কিন্তু এইভাবে একজন ব্যক্তি যিনি জিতে গেলেন তিনি যে ভাষায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যে ভাষায় একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে, ধর্মীয় এবং এথনিক গ্রুপের বিভিন্ন জনকে যিনি যেভাবে ট্রিট করেছেন, তারপরও তিনি যখন জিতে যান তখন আমার মনে হয় এটা একেবারেই অপ্রত্যাশিত।
হ্যাঁ, স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আসিফ ইন্তাজ রবি, তার কাছে একটা প্রশ্ন। অপ্রত্যাশিত বলছেন সকলেই, কিন্তু একটা জিনিস যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমরা বারবার লক্ষ্য করছি যে যারা ক্ষমতাসীন বা ইনকাম্বেন্ট যারা, তাঁদের বিরুদ্ধে কিন্তু যুক্তরাষ্ট্র সরকারে রায় হয়েছে। ওবামা যখন ক্ষমতায় এসেছিলেন তখন রিপাবলিকান পার্টি 8 বছর ধরে ক্ষমতায় ছিল, ওবামা পরিবর্তনের কথা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পও পরিবর্তনের কথা বলেছেন, তো সেই দৃষ্টিভঙ্গিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
আমি এইভাবে বিশ্লেষণ করব যে অবশ্যই এই ফলাফলটা ভীষণভাবে অপ্রত্যাশিত ছিল, কিন্তু মার্কিন গণতন্ত্রের যে সৌন্দর্য এবং মার্কিন জনমতের যে দীর্ঘদিনের ট্রেন সেটাতে এটা একদম অসম্ভব কিছু ছিল না। কারণ আমরা এইরকম করেই দেখে আসছি যে টানা 8 বছর রিপাবলিকান, তারপর ডেমোক্র্যাট, এবং অন্তত এই একটি দিক থেকে এটি ভীষণ ভাবে প্রত্যাশিত ছিল যে এবার হয়তো রিপাবলিকানদের পালা, তবে ডোনাল্ড ট্রাম্প তার নিজের প্রার্থিতার জন্য, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য আমাদের অনেকের কাছে, আমরা তো প্রত্যেকে আধুনিক নাগরিকেরা এক একটা বাবলের মধ্যে বাস করি, আমরা সমাজের অনেক প্রকৃত চিত্র আমরা জানি না, আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় আমাদের একাডেমিক যারা আছেন বিশেষ করে যারা পুলিংগুলো করেন তাদেরও পদ্ধতিগত ত্রুটির কারণে তারা এই ব্যাপারগুলো মিস করে যান, কিন্তু দিন শেষে এটি গণতন্ত্র, দিন শেষে এটি মানুষের অধিকারের প্রশ্ন, মানুষের ভোটের প্রশ্ন, কাজেই অপ্রত্যাশিত কিন্তু অসম্ভব নয়, এটি আমি বলবো।
আচ্ছা, তার মানে এই অপ্রত্যাশিত সত্ত্বেও এক ধরনের আশাবাদ আপনি ব্যক্ত করলেন। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে, হ্যালো তাসনিম আফিফা বোধ হয়। হ্যালো,
স্টুডিওতে উপস্থিত সবাই আমার শুভেচ্ছা নেবেন।
বলুন,
বিগত কয়েকদিন যাবত অনেক জরিপের ফলাফল ও বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী আমরা হিলারি ক্লিনটনকেই কিন্তু হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সব জরিপের ফলাফল ও পূর্বাভাসকে উল্টে দিয়ে অপ্রত্যাশিতভাবে ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, সেখানে আমার প্রশ্নটা হলো যে এই নির্বাচন নিয়ে যে এত জরিপের ফলাফল এবং বিশ্লেষকদের আভাস আমরা পেলাম, এগুলো কি আমরা বানোয়াট হিসেবে বিবেচিত করব, নাকি নির্বাচনেই কোনো অভ্যন্তরীণ যোগসাজশ হয়েছে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। ডক্টর মেহনাজ মোমিন, এই যে জরিপের ফলাফলগুলো মিথ্যে প্রমাণিত হলো, এটা কি জরিপ বানোয়াট ছিল নাকি ভেতরে কোন রকম?
আমার মনে হয় জরিপ বানোয়াট ছিল না এবং এর ভেতরে কোনো আভ্যন্তরীণ গোলযোগও ছিল না। যেটা হয়েছে, জরিপ সাধারণত করা হয় আপনার যারা রেগুলার ভোটার তাদেরকে, কিন্তু এই ইলেকশনে অনেক মানুষ ভোট করেছেন যারা এর আগে কখনো ভোট করেন নাই, কাজে পোল তো রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা, কিন্তু পোল আসলে তাদেরকে মানে তাদের পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেই জন্য এই পোল থেকে যেই তথ্যগুলো এসছে সেগুলো আপনার সামঞ্জস্যপূর্ণ হয়নি রেজাল্টের সাথে। এটা কিন্তু সবসময় সত্যি, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মানে যে প্রার্থী যত বেশি সংখ্যক নতুন ভোটার আনতে পারবেন পোলিং বুথে, সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি। আপনি যদি বিশেষ করে 2008 এবং কিছু কিছু ক্ষেত্রে 2012 এরও ইলেকশন দেখেন, বারাক ওবামা ভীষণভাবে সফল হয়েছিলেন আপনার অল্প বয়সী 29 বছরের নিচে 18 থেকে 29 এই এই বয়সের নতুন ভোটারদেরকে যারা আগে কখনো ভোট করেনি পোলিং বুথে নিয়ে আসতে। ট্রাম্পও কিন্তু সার্থক, কিন্তু উনি এনেছেন অনেক বয়স্ক মানুষ যারা কখনোই ভোট করেনি, তারা প্রথমবারের মতো এসছে, তো তাদেরকে পোলগুলো মিস করে গেছে, এই জন্যই এই অসামঞ্জস্য।
ডক্টর আবু নাসের
জি, আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করে থাকেন যে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার তিনি কিন্তু বারবার বলছিলেন যে তিনি খুব কনফিডেন্ট যে তারা ডোনাল্ড ট্রাম্পকে জিতবেন, কারণ হিসেবে তিনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের কিছু সাইলেন্ট সাপোর্টার রয়েছে, সাইলেন্ট ভোটার রয়েছে, যারা হয়তো পোলস্টারদেরকে বলছে না যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেব, কিন্তু সামাজিক কারণে, পারিবারিক কারণে, বিশেষ করে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে রেটরিক ছিল সেক্ষেত্রে তারা বলতে অস্বস্তি বোধ করছিল যে আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেব, কিন্তু পোলিং বুথে গিয়ে কিন্তু তারা ঠিকই ভোট দিয়েছেন। আরেকটা বিষয় দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু পপুলার ভোটে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন, এবং শেষ পর্যন্ত যখন সব সমস্ত ভোট ফলাফল ঘোষণা করা হবে, আমার মনে হয় যে 1 থেকে 1.5% বেশি ভোট পাবেন হিলারি ক্লিনটন, কিন্তু তিনি ফ্লোরিডাতে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, পেনসিলভেনিয়াতে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 1%-এরও কম ভোটের ব্যবধানে সেখানে হেরে গেছেন। তো এখানে ইলেকট্রাল কলেজ পদ্ধতির কারণেও সেটাও এবারে নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে গিয়েছে, পপুলার ভোট বেশি পাওয়ার পরেও তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাচ্ছেন।
আমি বলবো যে ভোট আর জরিপের পার্থক্যটা কি, ভোটটা আপনি যখন দেবেন একমাত্র আপনি ছাড়া আপনি কাকে ভোট দিচ্ছেন এটা পৃথিবীর আর কেউ জানবে না, কিন্তু জরিপের একটা মজা হচ্ছে যিনি আপনার জরিপ করছেন, যিনি আপনার জরিপকারী, হ্যাঁ, আপনার মতামতটা তিনিও জানতে পারছেন, এবং এখানে মানুষের আমরা একটা খুব চমৎকার এবং আমি মনে করি খুবই শিক্ষামূলক একটা জিনিস দেখলাম যে জরিপে অনেক সময় মানুষ তার সমাজের কথা ভেবে, তার অনেক পারিপার্শ্বিকতার কথা ভেবে যে মতটি দেন সেটি অনেক সময় তার ভেতরের মত না, খুব সম্ভবত। এবার আমরা প্রথমবারের মতো এটি উপলব্ধি করলাম, ভোট এবং জরিপের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে।
ধন্যবাদ। ভোট এবং জরিপের মধ্যে পার্থক্য সংক্রান্ত আমাদের তিনজন বিশ্লেষকই চমৎকার বিশ্লেষণ করেছেন, এবং ফেসবুকে কায়সার রশিদ যে প্রশ্নটি রেখেছিলেন যে গণমাধ্যমগুলো কি ভুয়া জরিপ করেছে, তার জবাব আসা আশা করি কাইসার রশিদ আপনি পেয়েছেন যে জরিপগুলো ভুয়া ছিল না, কিন্তু হয় সব উপাত্ত নেওয়া হয়নি কিংবা উপাত্তরা সঠিকভাবে কথা বলেননি। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন পল্লব মুখোপাধ্যায় কলকাতা থেকে। হ্যালো।
হ্যালো, নমস্কার, আমি পল্লব মুখোপাধ্যায় ভারতবর্ষের কলকাতা থেকে বলছি।
জি বলুন।
এই জরিপের প্রসঙ্গে আনিস ভাই আমি একটু মুখবন্ধ করে নিতে চাই।
খুব 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 সংক্ষেপে, আমাদের অনেক 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 শ্রোতা আছেন লাইনে, খুব সংক্ষেপে বলুন।
আচ্ছা, এই মঙ্গলবারের মধ্যরাত্রি যখন হিমহিম শীতলতায় ভারতের মানুষ ঘুম ঘরে, তখন কি স্বপ্নে ভেবেছিল যে কবি অমিয় চক্রবর্তীর বিখ্যাত লাইন, মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর ভাঙা দরজাটাকে মেলাবেন। এই গণতন্ত্রের 45তম রাষ্ট্রপতি নির্বাচন সত্যি তো মিলিয়ে দিয়েছিলেন চীনের বাঁদর আর ভারতের মাছ আর মার্কিন ইতিহাসবিদ অ্যালেন রিচম্যানের ভবিষ্যৎবাণীকে। সেই ভবিষ্যৎবাণী সফল হল লেডি গাগার নাচ গান এবং বিশিষ্টজনের শেষ মুহূর্তের পদযাত্রাকে নস্যাৎ করে দিয়ে প্রেসিডেন্ট ইলেক্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন উঠে গেল অনেকগুলো। 8 বছর আগে মার্কিন নাগরিক যে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়ে মসনদে বসিয়েছিলেন এক আফ্রিকান আমেরিকানকে, তারা কি আর একবার বিপ্লব ঘটাতে ভয় পেলেন? যদি পেয়ে থাকেন কেন? বিশ্বায়ন বিরোধী জাতি রাষ্ট্রবাদী ট্রাম্প নির্বাচন প্রতিশ্রুতি পালন করতে গিয়ে নাফতাকে খারিজ করে ট্রান্স প্যাসিফিক বাণিজ্য বন্ধ করে দেবেন? যদি তাই করেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বহির বাণিজ্যের যে ঘাটতি দ্রুত বাড়বে তা সামাল দেবেন কোন পথে? কোন জাদু বলে মৃত গাড়ির সহ ডেট্রয়েটকে পুনরুজ্জীবিত করবেন? কিগালি চুক্তির পর পশ্চিম ভার্জিনিয়ার মৃত প্রায় কয়লা খনি শিল্পকে উজ্জীবিত করে কার্বন ফুটপ্রিন্টের বাড়াবার সুযোগ নেবেন কি?
ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন অনেকগুলো এসছে, ন্যাফটা ট্রিটি সংক্রান্ত প্রশ্ন এসছে এবং সেই সঙ্গে প্রশ্ন এসছে অন্যান্য বিষয়ও। তো আমি ডক্টর মেহনাজ মমিনের কাছেই যাচ্ছি আবার।
আচ্ছা, আমার কাছে কিন্তু মনে হয় এটাও একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, খুবই দুঃখজনক, এটা একটা ভুল বৈপ্লবিক সিদ্ধান্ত, কিন্তু এটাও কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা বিরাট বড় রেভলিউশন এবং সার্থক রেভলিউশন। বেশিরভাগ মানুষ যারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট করেছেন তারা বলছেন তাদের জন্য এই ইকোনমি কাজ করে না এবং তাদের এই সমস্যাগুলোর দিকে আপনার নজর দিতে হবে, এটা সমাধান করতে হবে। তাহলে দুঃখের ব্যাপার হচ্ছে যে ট্রাম্প, যদিও আমি বলবো যে কোন রিপাবলিকান প্রার্থী বা কোন ডেমোক্রেটিক প্রার্থী এই ইনভিজিবল মানুষদের সমস্যাগুলোকে নিয়ে এভাবে করে বলেননি, উনি বলেছেন এই কৃতিত্ব তাকে দিব, কিন্তু উনি যে সমাধানের কথা বলেছেন সেগুলো একটাও আসলে সমাধান না।
এগুলো
সমাধান অনেক, যেমন এই প্রশ্নকর্তা যেগুলো বলছেন যে আপনার কোল মাইনিং করে ন্যাফটা বন্ধ করে এগুলো করে কোনোভাবে করে আপনার এমন এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা সৃষ্টি করা যাবে না যেখানে আপনার যেটা যারা হচ্ছে পুর আন্ডার ক্লাস মানে তাদেরও আর কি অনেক বেনিফিট থাকবে। এটা করার জন্য একটা আমূল পরিবর্তন করতে হবে, কিন্তু সেটার জন্য কতখানি মানে ট্রাম্প প্রেসিডেন্সি বা এই ধরনের পলিসি আসবে সেটা সম্পর্কে আমি খুবই খুবই সন্দিহান। কিন্তু এই কথা কিন্তু সত্যি যে এই যে একটা বিরাট জনগোষ্ঠী যাদের সমস্যা, যারা কিনা শুধু 4 বছর পর পর ভোটের সময় দুই পার্টি রিপাবলিকান ডেমোক্রেট তাদের কাছে একটুখানি যায় ভোট যেতে, কিন্তু তারপরে আর কোনোদিন তাদের সমস্যার সমাধান করে না, এটা অনেক বছর ধরে চলে আসছে, এইবার এটা হচ্ছে তাদের বিদ্রোহ।
আচ্ছা, ডক্টর আবু নাসের, পল্লব মুখোপাধ্যায় বলছিলেন যে কৃষ্ণাঙ্গরা বিপুল পরিমাণে ভোট দিয়েছিলেন ওবামাকে নির্বাচিত করতে, তারা এবার পিছিয়ে গেলেন কেন?
না, তারা কিন্তু বেশ ভালো সংখ্যায় এসেছেন। আপনি আপনি দেখবেন যে এক্সিট যে পোল যেগুলো হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আফ্রিকান আমেরিকানদের টার্ন আউট প্রথমে মনে করা হচ্ছিল যে খুব একটা বেশি হবে না, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু এসেছেন। যেটা হয়নি সেটা হচ্ছে সবগুলো স্টেটে কিন্তু হিসপ্যানিকরা মনে করা হচ্ছিল, কারণ ট্রাম্প সবচেয়ে বেশি আঘাত করে কথা বলেছেন হিসপ্যানিকদের বিরুদ্ধে, তারা এসেছেন তারা, কিন্তু আরো বেশি সংখ্যা আসলে হয়তো নির্বাচনের ফলাফল উল্টো হতে পারত। আরেকটা যেটা আপনার ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ এবং নাফটা, আমার মনে হয় যে বিল ক্লিন্টন যে নাফটা চুক্তি করেছিলেন সেটা একটা বড় কারণ হিলারি ক্লিন্টনের হেরে যাওয়ার পেছনে। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে হিলারি ক্লিন্টন মধ্যাঞ্চলের যে স্টেটগুলো রয়েছে সেখানে খুব ভালো করতে পারেননি, কারণ দেখা যায় যে ওই অঞ্চলগুলোতে বলা হয়ে থাকে যে ওয়ার্কিং ক্লাস হোয়াইট আমেরিকান, তারা হচ্ছে ওই চুক্তির ফলে নানাভাবে চাকরি হারিয়েছেন, তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে এবং যে সমস্ত চাকরিগুলো দেশের বাইরে চলে গিয়েছে, মেক্সিকোতে বা ইন্ডিয়াতে, চায়নাতে, অন্য কোথাও চলে গিয়েছে, এবং তার ফলে তারা মনে করছেন যে আর হিলারি ক্লিনটন যখন টিপিপি আলোচনা চলছিল তখন তিনি খুব বলছিলেন যে এটা একটি খুবই ভালো একটি চুক্তি, কিন্তু শেষের দিকে যখন প্রাইমারি নির্বাচন হচ্ছিল, যখন আপনার তার প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স এর বিরুদ্ধে কথা বললেন, তখন হিলারি ক্লিনটন তার অবস্থান পরিবর্তন করেছিলেন, কিন্তু তার অবস্থান পরিবর্তন করলেও আমার মনে হয় যে ওই হোয়াইট আপনার ওয়ার্কিং ক্লাস আমেরিকানস তারা কিন্তু হিলারি ক্লিনটনের অবস্থান পরিবর্তনকে বিশ্বাস করতে পারেনি। আর আপনার কোলের যে বিষয়, আমার মনে হয় না যে কোলের কোল ভিত্তিক যে আপনার জবগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। আর শেষ কথা হচ্ছে যে আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি চুক্তি বাতিল করবেন না, কিন্তু তিনি খুব শীঘ্রই একটা ব্যবস্থা করবেন এটা নতুন করে আবার চুক্তি কিভাবে করা যায় একটা পূর্ণাঙ্গ রিভিউ করে নতুন করে চুক্তির ব্যবস্থা করবেন, সেরকম কথা তিনি নির্বাচনী প্রচার অভিযানের সময় বলেছিলেন।
আসিফ ইন্টাজ রবি কিছু যোগ করবেন আপনি এর সঙ্গে?
আমি জাস্ট এইটুকু বলতে চাই যে আমার মনে হয় না যে, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার মনে হয় না যে আমেরিকান ভোটাররা এই কথা বিশ্বাস করেছেন যে একটা দেয়াল উনি সত্যি সত্যি বানাবেন মেক্সিকো এবং আমেরিকার মধ্যে, কিংবা উনি সকল ইমিগ্রেন্টদেরকে যার যার দেশে পাঠিয়ে দেবেন। আমার মনে হয় না আমেরিকান ভোটাররা এগুলাকে খুব বেশি তোয়াক্কা করেছেন। খুব দীর্ঘদিন ধরে যে সমস্যাটায় গোটা বিশ্ব ভুগছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ, এটি এবারের নির্বাচনে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে এবং ভোটারদেরকে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে একটা চরম অবস্থান নেয়ার ব্যাপারে উৎসাহিত করেছে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, যে কারণে তারা দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য ভেঙে একজন অ্যামেচার রাজনীতিবিদকে, আমি বলবো একজন অ্যামেচার রাজনীতিবিদকে তারা হোয়াইট হাউসে পাঠিয়েছেন।
ধন্যবাদ ইন্টাজ রবি। আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কলিন শো হ্যালো ওয়াশিংটন শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং ইন্টাজ রবি যে কথাটা বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ভাষণে যে কড়া কড়া কথা বলেছেন তা সবটুকু উনি বাস্তবায়িত করবেন বলে হয়তো মনে হচ্ছে না, কারণ কালকে তাঁর বিজয়ী ভাষণে অনেকখানি এক ধরনের যাকে বলবো ইংরেজিতে বলবো ইনক্লুসিভ একটা ভাষণ ছিল বলে অ্যাপ্রোচ ছিল বলে মনে হয়েছে। ঢাকা থেকে শামিমারা সুমি আছেন লাইনে। হ্যালো।
জি হ্যালো,
বলুন।
জি আমি শামিমারা সুমি বলছি, আমি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। আমার ডক্টর আবু নাসের এবং এন্তাজ রবি দুজনের কাছে দুটো কোশ্চেন আসছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো বর্তমানে হচ্ছে 45তম প্রেসিডেন্ট হিসেবে অলরেডি উনি আমাদের ঘোষণা হয়ে গিয়েছে, তা আমার ডক্টর আবু নাসের কাছে কোশ্চেন যে এটা কি নাফতা চুক্তির জন্যই হিলারি ক্লিনটন হেরে গেলেন, নাকি এখানে আসলে কোন আমেরিকার কোন নারীবাদ বা এ ধরনের কোন একটা বিষয় আর কি আমেরিকার লোকজনের ভিতরে কাজ করছিল? আর ইন্টারভিউর কাছে কোশ্চেন হচ্ছে যে আমরা এর মধ্যে দেখে ফেলেছি 2016 সালে দুটো বিশাল ঘটনা ঘটেছে, একটা হচ্ছে আমাদের ব্রেক্সিট হয়ে গেল, ইংল্যান্ড ইউরোপ থেকে আলাদা হয়ে গেল, এটার মধ্যে একটা রেসিসিজম আমার মনে হয় কাজ করে। সেই একই জিনিস কি এবার আমেরিকার জনগণের মধ্যে কাজ করলো ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার পেছনে?
ধন্যবাদ সুমি আপনার প্রশ্নের জন্য। প্রথমে যাচ্ছি ডক্টর আবু নাসেরের কাছে।
নাফটার জন্য, নাফটা একটা বড় ভূমিকা রেখেছে আপনার হিলারি ক্লিনটনের হেরে যাওয়ার পেছনে, তবে সেটি একমাত্র কারণ নয়। আমার মনে হয় যে অনেকে প্রশ্ন তুলছেন যে যুক্তরাষ্ট্রের যারা ইলেকটোরেট রয়েছেন তারা কি এখনো একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য প্রস্তুত কিনা। আমি জানি না সেটি কতটা কাজ করেছে, এখন এখন এটা দেখতে হবে যে এক্সিট পোল এবং আরো কয়েকটা পোলের রেজাল্ট কি হয়, সেটার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে নারী প্রার্থী হওয়ার কারণে তিনি পিছিয়ে গেছেন কিনা। তবে একটা প্রশ্ন হচ্ছে যে হিলারি ক্লিনটন নারী হওয়ার পরেও অনেক নারী কিন্তু তাকে ভোট দিয়েছেন, কিন্তু গতকালকে যে এক্সিট পোল আমরা দেখলাম সেখানে দেখা যাচ্ছিল যে আপনার রিপাবলিকান দলের যারা নারী সমর্থক রয়েছেন তারা কিন্তু হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন, হিলারি ক্লিনটন কেন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। একটা কারণ হচ্ছে যে হিলারি ক্লিনটন প্রার্থী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন না, যারা আপনার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন তাদের অনেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পছন্দ করেন না, কিন্তু তারা হিলারি ক্লিনটনকে ভীষণভাবে অপছন্দ করেন। এই যে অনেক মানুষ যে হিলারি ক্লিনটনকে অপছন্দ করেন সেটাও একটা বড় ফ্যাক্টর বলে আমার মনে হয়েছে।
হ্যাঁ, ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা ইমেলে যে প্রশ্ন পাঠিয়েছেন তার উত্তরটা আপনি দিয়েই ফেললেন। প্রশ্ন ছিল তার অপ্রত্যাশিত ফলাফল এখানে হিলারি ক্লিন্টনের দুর্বলতা ঠিক কোথায় ছিল, এমনকি কি কারণে মিস্টার ট্রাম্পের অনুকূলে রায়টা চলে গেল, সেটা নিয়েই আমরা আলোচনা করছি এবং আলোচনা হচ্ছে। ইনতাজ রবি, আপনার কাছে প্রশ্ন ছিল
সুমির। হ্যাঁ, সুবি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব করেছেন। আমরা যদি আবেগের জায়গা থেকে দেখি তাহলে আমাদের কাছে মনে হবে যে সারা বিশ্ব থেকে শুভবোধ হারিয়ে যাচ্ছে, মানুষ দিনকে দিন চরমপন্থী হয়ে যাচ্ছে, চরমপন্থী আক্রমণ হচ্ছে, চরমপন্থী আক্রমণকে প্রতিহত করার জন্য মানুষ কিছু চরমপন্থার পথ বেছে নিচ্ছে। এটি এক অর্থে খানিকটা ঠিক, তবে ব্রেক্সিট নির্বাচনের ক্ষেত্রে আমরা ক্ষেত্রে যেটি দেখেছি যে অনেক সাধারণ ভোটার পুরো ব্যাপারটি না বুঝেই তারা এই ভোটটি দিয়েছেন, এবং এর ফলশ্রুতিতে যে ব্রিটেন যে ইউএ থেকে বেরিয়ে যাচ্ছে এটা তারা পরে উপলব্ধি করতে পেরেছেন যে এর কনসিকোয়েন্স কি হবে, এর ফলাফল কি হবে, এর সুদূরপ্রসারী বা স্বল্পমেয়াদী ফলাফলটা কি হবে। আমারও বরাবর তাই মনে হয় যে সাধারণ মানুষ যখন ভোট দেন তারা যে খুব ওই নাফটা চুক্তি কিংবা খুব একাডেমিক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে ভোট দেন তা কিন্তু না, তারা অনেকটা আবেগের বসে এবং অনেকটা ঝোঁকের মাথায়। এটা অধিকাংশ সাধারণ ভোটারদের ক্ষেত্রে সত্য। যেমন এবার যখন ভোট হচ্ছিল সাংবাদিকরা এর মধ্যে তারা ভোটারদেরকে জিজ্ঞাসা করেছিলেন এবং অধিকাংশ ভোটার জানিয়েছেন যে তারা এক মাস আগেই ডিসাইড করে রেখেছিলেন যে এবার তারা কাকে ভোট দেবেন। কাজে আমাদের এই শেষ মুহূর্তের চুলচেরা বিশ্লেষণ, বিভিন্ন একাডেমিক থিওরি, এগুলো আসলে খুব বেশি সাধারণ ভোটারদের মধ্যে সবাই ভালো থাকতে চায় এবং সবাই চায় যে দিন শেষে নিজেকে একটা শ্রেষ্ঠ জাতি হিসেবে কল্পনা করতে, বিশ্বাস করতে, এবং তিনি সেরা আর কেউ সেরা নন, এইভাবে তিনি চলতে। তো সেই জায়গাটা অনেকখানি এই ভোটের ক্ষেত্রে কাজ করেছে বলে আমার মনে হয়।
ধন্যবাদ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ম্যানচেস্টারের একজন শ্রোতা আলমগীর হক স্বপন। হ্যালো আলমগীর হক স্বপন।
হ্যালো, আমি আলমগীর হক স্বপন বলছিলাম। আজকের আলোচনায় আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে একটা অন্য ভিন্ন প্রসঙ্গে। তবে যাই হোক, যা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প আজকে সকল বিতর্কের অবসান ঘটিয়ে আজ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তার দূরদর্শী চিন্তা কাজে লাগিয়ে রিপাবলিকান টিকেটে তিনি শ্রমিক ও শহরের বাইরে বসবাসকারী ভোটারদের ভোট নিয়ে জিতে গেলেন। তার কথায় রিপাবলিকান ভোটাররা হল সবচেয়ে বোকা শ্রেণী, আর তারা ফক্স নিউজ শোনে ইত্যাদি ইত্যাদি, এবং তারা ফক্সকে বিশ্বাস করে। এবং তিনি এটা পরিকল্পনা করেছেন 1989 সালে।
আপনার প্রশ্নে আসুন, আমাদের অনেক শ্রোতা অপেক্ষা করছেন।
তিনি বলেছেন তাদের কাজে লাগাবেন, উনি একদিন স্বপ্ন দেখেছেন প্রেসিডেন্ট হবেন, আজকে তা সাফল্যমণ্ডিত হল। যাই হোক, কিন্তু আমার একটা প্রশ্ন অন্য জায়গায় যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নিজেদের টাকায় নাটোর দেশসমূহকে আর নজরদারি করবেন না, নিজেদের টাকায় কোরিয়া পাহারা দেবেন না ইত্যাদি ইত্যাদি। মানে আমার একটা প্রশ্ন, আমরা কি ভাববো যে আমাদের ডেভেলপিং নেশনগুলোর সাথে ও একটা বৈদেশিক নীতি ও ডিপ্লোম্যাটিক আঁতাত গুলো আগের মতো অর্থ বিনিয়োগের মাধ্যমে সেই আঁতাতটা রক্ষা পাবে না? এটা কি আমরা কি ধরে নেব যে ডিপ্লোম্যাটিক তার আমলে ডিপ্লোম্যাটিক যে খবরদারি সেই জিনিসটা অনেকটা একটু নমনীয় হবে?
ধন্যবাদ। ডক্টর মেহনাজ মোমেন।
হ্যাঁ, কূটনৈতিক সম্পর্কে তো অনেক চেঞ্জ আসবে। যেমন সবচেয়ে বড় আপনার পার্থক্য হবে রাশিয়ার সাথে সম্পর্ক। আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রকমের যুদ্ধগুলোতে আপনার রাশিয়ার অনেক বেশি সহায়তা বা আমেরিকা রাশিয়া একসাথে মিলে হয়তো কাজ করবে, যেগুলো আপনার ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আপনার অন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে যদি তাকান, যে পার্থক্যটা সবসময় আমরা ডেমোক্রেটিক এবং রিপাবলিকান প্রেসিডেন্ট পাওয়ারে থাকলে যে পার্থক্যটা দেখি, আমার কাছে মনে হয় পার্থক্যটা অনেকখানি ওরকমই হবে, ওর থেকে খুব বেশি একটা হবে না। আর আরেকটা কথা, উনি যে বিভিন্ন রকমের আপনার চুক্তি বাতিলের কথা বলেছেন, হ্যাঁ, যেমন ইরানের নিউক্লিয়ার চুক্তি, এগুলোর কথা বলেছেন, এটা এখন কতখানি ফলপ্রসূ করতে পারবেন সেটা দেখার বিষয়। কারণ এই চুক্তিগুলো আপনার বাতিল করাও এত সহজ, মানে এই প্রসেসটাও এত সহজ না, কারণ একটা চুক্তি এটা তো শুধু একজন ব্যক্তি করে না, প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তি করে না, এটা একটা দেশের প্রতিনিধি হিসেবে করে। কাজে এই এইগুলোর হয়তো এরকম হতে পারে এনফোর্সমেন্টে কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু সরাসরি যে চুক্তি বাতিল হয়ে একটা বিরাট বিপর্যয় চলে আসবে আমার কাছে সেটা এখনো মনে হচ্ছে।
জি ডক্টর আবু নাসের, এই বিদেশের সঙ্গে চুক্তি এবং সম্পর্ক বিষয়ে আরেকটি প্রশ্ন এসছে ইমেলে, এবং সেই প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কেমন কি রকমের পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?
আমার মনে হয় না বড় ধরনের কোনো পরিবর্তন আসবে, কারণ আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সেটা দীর্ঘমেয়াদী যে লক্ষ্য থাকে এই যুক্তরাষ্ট্রের তার ভিত্তিতে পরিচালিত হয়। সেখানে হোয়াইট হাউসের যদি কোন হোয়াইট হাউসে যিনি আসবেন বা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের উপরে যুক্তরাষ্ট্রের স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে বলে মনে হয় না। অনেকে মনে করছিলেন যে হিলারি ক্লিনটন যেহেতু ডক্টর ইউনিসের খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং গত 40 বছর ধরে তারা তাদের বন্ধুত্ব রয়েছে, তার ফলে এবং আমরা জানি যে ডক্টর ইউনিসের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি দূরত্ব রয়েছে, এবং অনেকে বাংলাদেশের হয়তো মনে করছিলেন যদি হিলারি ক্লিনটন জিতে যান তাহলে হয়তো বর্তমান ক্ষমতাসীন দলের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অনেক অবনতি ঘটবে, কিন্তু আমি কখনো সেটা মনে করিনি, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ব্যক্তিগত সম্পর্কের দ্বারা পরিচালিত হয় না। বাংলাদেশের জনগণের আশঙ্কা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।
ধন্যবাদ ইন্তাজ রবি।
হ্যাঁ, এটা আমার মনে হয় যে এইবারের নির্বাচন নিয়ে আমাদের বাঙালিদের মধ্যে যতটা আগ্রহ ছিল এর আগে আর কোন নির্বাচন মার্কিন নির্বাচন নিয়ে এতখানি আগ্রহ কখনোই ছিল না। এবার তীব্রভাবে আমরা পর্যবেক্ষণ করছিলাম, সাধারণ মানুষ পর্যবেক্ষণ করছিলেন, বিশেষ করে হিলারি এবং ডক্টর ইউনুসের মধ্যে দীর্ঘদিনের যে সখ্যতা এবং দৃঢ়তা, এবং গ্রামীণ ব্যাংক ইস্যুতে যে দূরত্বটি তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে অনেকেই ভাবছিলেন, এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর ধরনের আলাপ আলোচনা হচ্ছিল যে হিলারি আসলে আমাদের এই বাংলাদেশের সরকার বর্তমান ক্ষমতাসীন সরকার বেকায়দায় পড়বেন, ওদিকে ট্রাম্প আসলে তাদের জন্য সুবিধা হবে। আমি সকলকে আমার স্বল্প জ্ঞান থেকে এক বাক্যে বলতে চাই যে ব্যাপারটি এত সহজীকরণ করাটা ঠিক হবে না। অসম্ভব অংশগ্রহণমূলক একটি গণতন্ত্র এখানে প্রচলিত এবং অসম্ভব নিয়মতান্ত্রিক একটি পদ্ধতি এখানে প্রচলিত। কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ উপর ভিত্তি করে এটা হয়তো তৃতীয় বিশ্বের অনেক দেশ কিংবা বিশ্বের আরো অনেক দুর্বল গণতন্ত্র কিংবা অগণতান্ত্রিক দেশ চলতে পারে, কিন্তু মার্কিন প্রশাসন কিংবা তাদের বৈদেশিক নীতি এতটা সহজ বা সরল রেখায় চলে না।
ধন্যবাদ। শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন কলিন শো, হ্যালো ওয়াশিংটন, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শুধু জানিয়ে রাখি যে আজকে বিশেষ বর্ধিত সংবাদের জন্য আমাদের এই অনুষ্ঠান একটু আগেই শেষ হবে, তো সেই জন্যই খুব সংক্ষেপে উত্তর এবং প্রশ্ন আমরা আশা করব। এখন সম্ভবত টেলিফোন লাইনে আছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি যশোর থেকে শ্রাবণী সুর বলছি।
বলুন।
একটু আগেই আমরা জেনেছি যে মার্কিন 45তম আমেরিকান নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প, তাকে আমার অভিনন্দন। সেই সঙ্গে আমি প্যানেলের কাছে প্রশ্ন করতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় তিনি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ এবং অভিবাসীদের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি করেছেন, যেটি আমরা স্পষ্টতই দেখেছি তার প্রচারণার মধ্যে। এই বিভাজন রেখা তার আভ্যন্তরীণ যে ভয়াবহ সংঘাত বা হামলার দিকে যেতে পারে সেটাকে তিনি কিভাবে মোকাবেলা করবেন, প্যানেলের কাছে আমার প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন তিনি ন্যাটোতে, তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ন্যাটো থেকে আমেরিকা বেরিয়ে আসবে, যদি আমেরিকা ন্যাটো থেকে বেরিয়ে আসে তাহলে পররাষ্ট্র নীতিতে আমেরিকার
একই ধরনের প্রশ্ন আগেও হয়েছে, কিন্তু আমি আবার মেহনাজ মমিনের কাছে যাচ্ছি।
হ্যাঁ, ওই নেটো সম্পর্কে এর আগে যে কথাগুলো উঠেছে যে চুক্তি বাতিল করা এত সহজ না, এবং হয়তো এমন হতে পারে আপনার এটা কতটা অ্যাক্টিভ থাকবে বা কতখানি আপনার আমেরিকা কতখানি কন্ট্রিবিউট করবে সেখানে পার্থক্য হতে পারে, মানে যেটা হচ্ছে গুণগত পার্থক্য, কিন্তু একদম নেটো বাতিল হয়ে যাবে এরকম ধরনের কোন মানে বিরাট পরিবর্তন হবে না। আরেকটা কথা যেটা উনি বিভাজনের কথা বলেছেন, হ্যাঁ এই এই ইলেকশনের মতো এত বিভাজন আমরা কোন ইলেকশনে দেখিনি, কিন্তু আপনার ট্রাম্প যে শুধু ইলেক্টেড হয়েছেন তা না, আমাদের মানে উনি অনেক কমফোর্টেবল মার্জিন নিয়ে ইলেক্টেড হয়েছেন, প্লাস আপনার রিপাবলিকানরা সেনেট হাউস দুটাতেই মেজরিটি আছে। কাজে আমরা যদি কোন নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে দেখি, ট্রাম্প কিন্তু আপনার আপনি যদি ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তুলনা করেন, প্রেসিডেন্ট ওবামা খালি তার প্রথম দুবছর পেয়েছিলেন যখন ডেমোক্রেটরা মেজরিটি ছিল, বাকি ছয় বছর কিন্তু তাকে লেজিসলেচারে আপনার রিপাবলিকানরা মেজরিটি ছিল, যে কারণে তার যে কোনো নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। ট্রাম্প কিন্তু আপনার ক্ষমতা যখন গ্রহণ করবেন অনেক সুবিধা নিয়ে ক্ষমতা গ্রহণ করবেন, কারণ এখন আর ডিভাইডেড হাউস না, মানে লেজিসলেচার দুই দুই হাউস, প্রেসিডেন্সি সবই এক এক পার্টি আপনার কন্ট্রোল করবে।
কিছুক্ষণ আগে আমাদেরকে ফেসবুকে একজন প্রশ্ন পাঠিয়েছেন নূর আলম, তার প্রশ্ন হচ্ছে বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে আমরা যারা ভাবছি যে প্রবাসী যারা আছে তাদের জন্য দুঃসংবাদ এটা কতটুকু সত্য, এবং ভাবছি আবারও কোন যুদ্ধ সংঘর্ষ বাধে কিনা। মোহাম্মদ নূর আলম নাভারন রেলবাজার যশোর থেকে, আমি যাচ্ছি ডক্টর আবু নাসেরের কাছে প্রবাসীদের বিষয়ে প্রশ্ন।
এটা একটা আপনার ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত ইমিগ্রেশন বিষয়ে যে কথাগুলো বলেছেন, যে তিনি আমরা জানি যে যুক্তরাষ্ট্রে এখন এখন প্রায় 11 মিলিয়ন 1 কোটি 10 লাখের মতো অবৈধ অভিবাসী রয়েছেন, তিনি বলেছেন যে তিনি নির্বাচিত হলে তাদেরকে স্বদেশে ফেরত পাঠাবেন। আমার মনে হয় যে অভিবাসন বিষয়ে তিনি খুব কড়া নীতি বাস্তবায়ন করবেন, তিনি কতটা কঠোর হবেন সেটার জন্য আমাদেরকে আগামী জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি যদি তার নির্বাচনী প্রচারের সময় যেসব কথা বলেছেন সেগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করেন, তাহলে বাংলাদেশে যদি কোনো অবৈধ অভিবাসী থেকে থাকেন এবং তারা যদি আশা করছিলেন যে একটা সময় এসে হয়তো যুক্তরাষ্ট্র তাদেরকে আপনার বৈধতা দেবে, সেটা হয়তো খুব সহজে হবে না। সেই বিষয়টি ছাড়া বাংলাদেশে বৈধ অভিবাসীদের আপনার আশঙ্কার কোনো কারণ আছে বলে আমি মনে করি না।
ধন্যবাদ আসিফ ইমতিয়াজ রবি।
আমিও একই সুরে বলতে চাই যে এখানে যারা বৈধ অভিবাসী আছেন সেটা কেবল বাংলাদেশ না বা অন্যান্য দেশে যারা আছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেও বা এত সহজ নয় বিষয়টি যে তাদেরকে স্বদেশে পাঠিয়ে দেয়া, এটা নিয়মের মধ্যে নেই। তবে হ্যাঁ, অবৈধ অভিবাসীদের জন্য এখন পর্যন্ত উদ্বেগে যথেষ্ট কারণ আছে, কারণ তিনি নির্বাচনী বক্তৃতায় যে কথাগুলো বলেছিলেন সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে এটি দারুণ আশঙ্কার বিষয় অবৈধ অভিবাসীদের জন্য। তবে আমাদেরকে চূড়ান্ত ব্যাপারটা বোঝার জন্য, কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প তিনি তার নির্বাচনী ভাষণটা অনেকটা মেঠো বক্তৃতার মতো দিয়েছিলেন, এবং প্রেসিডেন্ট হবার পর তিনি যে ভাষণটা দিয়েছেন তার দুটো ভাষণের মধ্যে দারুণ গুণগত পার্থক্য রয়েছে। কাজেই আমি বলবো যে এখনই খুব বেশি অস্থিরতার কারণ নেই, আরেকটু অপেক্ষা চলুন, আমরা সবাই মিলে করি, আরো আশাবাদী হই। মনে রাখতে হবে একটি মহান রাষ্ট্র, এবং আমি শেষমেশ দিন শেষে আমি মানুষের ওপর, সকল মানুষের ওপর আস্থা রাখি, বিশ্বাস রাখি, কাজেই আমরা অপেক্ষা করি।
হ্যাঁ ইমতিয়াজ রবি, আপনি ঠিকই বলেছেন, যদিও প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ভাষণে প্রথম 100 দিনের কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটি যাকে তিনি ওবামা কেয়ার বলছেন সেটি বাতিল করার কথা ঘোষণা করেছিলেন, সেগুলো দেখার বিষয়। এই মুহূর্তে পিরোজপুর থেকে, সুদূর পিরোজপুর থেকে নাসিম আলী আছেন টেলিফোন লাইনে। হ্যালো,
আমি নাসিম আলী, বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলা পিরোজপুর শহর থেকে বলছিলাম।
জি, আপনার প্রশ্ন।
বিস্ময়কর বিষয় হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেলেন এবং সবাইকে টাক লাগিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে নির্বাচনে আগাম অনেক কথা হয় কিন্তু বাস্তবে তার হিসেব থেকে ভিন্ন হয়ে যায়।
জি, আপনার প্রশ্ন। জি,
আমার প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলেন তখন থেকে আমরা লক্ষ্য করছিলাম যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে সমর্থন জানিয়ে আসছেন। মানে আমার প্রশ্ন হচ্ছে যে দুটি রাষ্ট্র, এই পরাশক্তি দুটি আমেরিকা এবং রাশিয়া, সময় পরস্পর বিরোধী অবস্থানে থাকেন, ঐতিহাসিক একটা কারণ আছে। তো সেই সব কারণ মিলিয়ে যখন পুতিন ট্রাম্পকে সমর্থন দিলেন এবং ট্রাম্প জিতেও গেলেন, জেতার পরে তাকে আবার তিনি অভিনন্দন জানিয়েছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে সম্পর্কটি, এটা কি ধরনের সম্পর্ক ভবিষ্যতে দাঁড়াবে?
ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর মেহনাজ মোমিনের কাছে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার আগামী সম্পর্ক সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন।
হ্যাঁ, এই প্রসঙ্গটা একটু আগেই তো বলা হয়েছে, কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচারণে উনি বারবার বলেছেন কিছু কিছু রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুভাবাপন্ন সম্পর্ক থাকা দরকার, কারণ একসাথে মধ্যপ্রাচ্যের সমস্যার মোকাবেলা করতে হবে। এবং এবং এই যেহেতু উনি বারবার আপনার পুতিনকে অনেক কি বলবো অ্যাডমায়ার করেছেন, এটা এটা হয়তো ধরে নেওয়াই যায় যে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক আরো অনেক উন্নতি হবে।
ডক্টর আবু নাসের,
আমিও তাই মনে করি। এবং একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাল্টিক রিজনের যে দেশগুলো রয়েছে, আমরা জানি যে ওই রিজনের দেশগুলোর সাথে রাশিয়ার একটা টানাপোড়েন চলছে এবং যুক্তরাষ্ট্র ওই রিজনের দেশগুলোকে সমর্থন করে, সেখানে আমার মনে হয় যদি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সময় যেসব কথা তিনি বলেছেন সেগুলোর বাস্তবায়ন হয়, তাহলে একটা সংকট দেখা দিতে পারে। তবে একটা আশার কথা হচ্ছে যে আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্যারিয়ার ডিপ্লোম্যাট যারা তাদের একটা বড় ভূমিকা থাকে, এবং লেজিসলেচার যারা তাদেরও, বিশেষ করে সেনেটর এবং আপনার যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র বিষয়ক কমিটি থাকে সেই কমিটির যারা হাউস অব রিপ্রেজেন্টেটিভ এর মেম্বার তাদেরও একটা বড় ধরনের ভূমিকা থাকে, মিলিটারি এস্টাবলিশমেন্ট একটা বড় ধরনের ভূমিকা থাকে। তো সেই সমস্ত মিলিটারি এস্টাবলিশমেন্ট, ক্যারিয়ার ডিপ্লোম্যাট এবং ক্যারিয়ার পলিটিশিয়ানস তারা কিন্তু খুব সহজে ডোনাল্ড ট্রাম্পকে তিনি যে সমস্ত নীতির কথা বলেছেন সেই নীতিগুলো বাস্তবায়ন করতে দেবেন বলে আমার মনে হয় না। তার ফলে আশঙ্কা থেকে যায়, কিন্তু খুব বেশি আশঙ্কা করার কারণ আছে বলে এই মুহূর্তে আমি মনে করি না।
ধন্যবাদ। ইন্টাজ রবি,
আমিও তাই মনে করি যে খুব নাটকীয় কিংবা আমূল পরিবর্তনের কোন সম্ভাবনা দেখি না। তবে কেবল রাশিয়া নয়, আমার খানিকটা হয়তো যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের সম্পর্কের কিছু গুণগত পরিবর্তন আসতে পারে, যেটির প্রভাব গোটা মধ্যপ্রাচ্যের উপর একটা দারুণ প্রভাব পড়তে পারে। সেই প্রভাব নেতিবাচক হতে পারে, ইতিবাচক হতে পারে, কেবল সময় বলে দিতে পারে। তবে সব কথা শেষ কথা যে রাতারাতি বৈপ্লবিক কোন ঘটনা খুব সম্ভবত ঘটার তেমন কোন সম্ভাবনা নেই।
হ্যাঁ, বিশেষত ডোনাল্ড ট্রাম্প সিরিয়া সংঘাত সম্পর্কে বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রেখেছেন আইসিস এর ব্যাপারে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমরা এ নিয়েই লক্ষ্য রাখব যে আগামীতে তিনি কোন দিকে এগোন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের যেটাই সুন্দর দিক সেটি হচ্ছে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার এবং নির্বাচনের বিজয়ীকে অভিনন্দন জানানো। আমরা জানি যে হিলারি ক্লিন্টন কাল রাতেই অভিনন্দন জানিয়েছেন টেলিফোনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে, এবং এই মুহূর্তেও তিনি ভাষণ দিচ্ছেন, যে ভাষণে তিনি অনেক কিছুই বলছেন, বেদনার কথাও বলছেন এবং একসঙ্গে কাজ করার কথা বলছেন। বলছেন যে আমেরিকার যে মহত্ব এবং গণতন্ত্রের যে সৌন্দর্য সেটিকে বহাল রাখার কথা। তো আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ডক্টর মেহনাজ মোমিনকে, ডক্টর মোহাম্মদ আবু নাসেরকে এবং জনাব আসিফ ইন্তাজ রবিকে। হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই শেষ হল।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।